المنو سري ينصرنا المنو غيصي يغيصنا.
ইসলামের অস্ত্র প্রায় সূর্যকে যিনি রক্ত দিয়ে পুনরুজ্জীবিত করেছেন, সেই হুসাইনের শাহাদাতের শোকগাথা আজও ভেসে বেড়ায় আকাশে বাতাসে। মহানবীর প্রাণপ্রিয় এই দৌহিত্র ইমাম হুসাইনের গৌরবোজ্জ্বল ত্যাগের চরম পরাকাষ্ঠার স্মরণে আমাদের এই ক্ষুদ্র আয়োজন।
যেহেতু আজকে প্রথম অনুষ্ঠান শুরু হচ্ছে, এই অনুষ্ঠান পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে চাই। সবাই আমরা মনে মনে পড়ি সূরা ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। যা হোক, আজা দারান, আমরা বিলম্ব না করে আমাদের মূল অনুষ্ঠান শুরু করি। যে ইমামের স্মরণে আমাদের এই শোক মজলিস, যে শহীদদের স্মরণে আমাদের এই শোক মজলিস, কমপক্ষে তাদের সাথী হতে পারি, তাদের সাথেই কারবালায় অবতীর্ণ হতে পারি, তাদের সাথেই আশুরার সেই শেষ মুহূর্ত পর্যন্ত যেন তাদের সাথে থাকতে পারি এবং চলতে পারি। সবাইকে অনুরোধ করব, এই মহরমের যে কয়টা দিন শুধু অনুষ্ঠানেই এসে একটু স্মরণ করা, একটু চোখের পানি ফেলা, একটু মাতম করা, এর মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে। আহলে বাইতের মুহাব্বিন যারা, ইমাম হোসেনের মহব্বত যার অন্তরে, কারবালার শহীদদের মহব্বত যার অন্তরে, কমপক্ষে এই দশটা দিন তাদের আচার আচরণ, কথাবার্তা, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ সবগুলোই একটু ভিন্ন হওয়া খুবই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আমরা চেষ্টা করব যেন কারবালাইদের সাথে চলতে পারি, কারবালাইদের মতো হতে পারি, কারবালাইদের সঙ্গী হতে পারি। আমি ছোট করে একটু স্মরণ করি কারবালার সেই শহীদদের জিয়ারাতে আশুরা থেকে একটু পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ وعلى الأرواح التي حلت بفنائك عليك مني سلام الله أبدا ما بقيت وبقي الليل والنهار ولا جعله الله آخر العهد مني لزيارتكم السلام على الحسين وعلى علي بن আলোচনায় শুনলাম মানুষ আশরাফুল মাখলুকাত, আলোচনায় শুনলাম এই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই আলোচনা যদি আরো একটু এগিয়ে নেওয়া যায় তাহলে দেখতে পেতাম যে এই আশরাফুল মাখলুকাত, এই সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে আরেকটা সৃষ্টি আছে সবই ব্যতিক্রম, সে হল নূরে হুসাইন। সেই শুরু থেকে যখন পৃথিবী সৃষ্টি হয়নি, হযরত আদম দেখেছিলেন জান্নাতের দরজার উপরে পাঁচটা নূর জল জল করে জ্বলছিল। পরবর্তীতে আল্লাহ যাকে বলেছিলেন, হে আদম, তুমি ওই নূরগুলোর কথা স্মরণ করে আমার কাছে দোয়া করো, আমার কাছে তওবা করো। হযরত আদম আলাইহিসসালাম জিব্রাইলের সাহায্য নিয়েছিলেন, বলেছিলেন, ভাই জিব্রাইল, আমার মনে পড়ে জান্নাতের দরজার উপরে আমি পাঁচটা নূর দেখেছিলাম, কিন্তু এই নূরগুলোর নাম আমার মনে নেই, তুমি ভাই আমাকে সাহায্য করো। হযরত জিব্রাইল আমিন আলাইহিসসালাম আদমকে সাহায্য করছেন, একটা করে নূরের নাম বলছেন। হযরত আদম আলাইহিসসালাম খালেস মনে আল্লাহর কাছে সেই নূরের ওসিলায় তওবা করছেন। প্রথম নূর, নূরে মুহাম্মদ, তার নামে আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন। একজন একজন করে চারজন নূরের নাম শেষ হয়ে গেল। সর্বশেষ নূর, নূরে হুসাইন, যখন জিব্রাইল আমিন আলাইহিসসালাম বললেন, হযরত আদম আলাইহিসসালাম বলছেন, ভাই জিব্রাইল, আমি তো আগের চার চারটা নাম ধরে উল্লেখ করলাম, কিন্তু আমার এই অবস্থা হয়নি যে অবস্থাটা এখন এই নূরের নাম ধরে উচ্চারণ করতে আমার ভিতরে হচ্ছে। আমার সমস্ত অস্তিত্ব কেঁপে যাচ্ছে, আমার বুকটা কেমন ধকধক করে কেঁপে উঠছে, আমার চোখের বাঁধ ভেঙে পানি আসছে, এটা কোন নূরের কথা তুমি বললে? হযরত জিব্রাইল আমিন আলাইহিসসালাম বলছেন, তুমি কি জানো না এ হলো নূরে হুসাইন? পরবর্তীতে যারা তফসির লিখেছেন সবাই বলছেন, আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার একটা নিশানা, একটা আলামত হলো যে বান্দার চোখে একটা মশার পাখনা যতটুকু, একটা মশার পাখনা এতটুকু পরিমাণ যদি কারোর চোখে পানি এসে যায় আল্লাহর মহব্বতে, আল্লাহর কাছে মোনাজাত করার সময়, তাহলে তার দোয়া কবুল হয়ে যায়। সেদিন আদম আলাইহিসসালামের দোয়া কবুল হয়েছিল, তওবা কবুল হয়েছিল। তফসির কারকরা লিখছেন, এই দোয়া তখনই কবুল হয়েছিল যখন নূরে হুসাইনের নাম বলার সাথে সাথে হযরত আদম আলাইহিসসালামের অন্তরটা একবার কেঁপে উঠেছিল, দুলে উঠেছিল, এবং তার চোখ দিয়ে পানি নেমে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা যখন আদমের মধ্যে দেখেছিলেন, তখন তার সেই তওবা কবুল করেছিলেন। এক অদ্ভুত সৃষ্টি, এক ব্যতিক্রম সৃষ্টি, এ আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে সৃষ্টি করেছিলেন নূরে হুসাইনকে। হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা বর্ণনা করছেন, একদিন বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, বাবা, এর আগে আমার পেটে একটা সন্তান এসেছিল, আমি অনেক গর্বিত অনুভব করেছিলাম মা হিসেবে, কিন্তু এবার দ্বিতীয়বার আমার গর্ভে আর একটা সন্তান আছে, কিন্তু বাবা আমি কিছু ব্যতিক্রম, কিছু অন্যরকম আমি অনুভব করছি। রাসূলুল্লাহ বললেন, ফাতেমা, আমি তোমার বাবা, আমাকে বলো তোমার কেমন অনুভব হচ্ছে? বলছেন, বাবা, এই সন্তান আমার গর্ভে আসার পর থেকে রাতের অন্ধকারে আমি পথ চলি, বাবা আমার কোনো আলোর প্রয়োজন হয় না, আমি কখনো আলোর প্রয়োজন অনুভব করি না, আমি যখনই পথ চলি আমার কপাল থেকে ঠিকরে একটা নূর বেরোয়, আমার পথ চলতে সাহায্য করে, অন্ধকারে আমি সুন্দরভাবে পথ চলতে পারি, বাবা আমি বুঝি না আমার পেটে কি, এমন কোন সন্তান আমার পেটে এসেছে।
বাবা রসুল্লাহ একবার মুচকি হাসি বললেন, ফাতেমা তুমি জানো না তোমার পেটের নূরে হুসাইন এসেছে, এ হুসাইনের নূর যে নূর অন্ধকারকে আলো করে দেয়। আজাদারান আজিজ, কোন মসজিদে বসে আছি গুরুত্ব আমাদের একটু বুঝতে হবে। এই মসজিদে আসতে সবার ভাগ্যে জোটে না। ফাতেমা জাহারার এই সন্তান যখন জন্মগ্রহণ করেছিলেন, সংবাদ পৌঁছলো বাবা রসুলুল্লাহর কাছে, রসুলুল্লাহ ফাতেমার ঘরে আসলেন। আমরা জানি যে ঘরে আতুর ঘর, যেখানে সন্তানের জন্ম হয়, সেখানে কিছু মেয়েদের কিছু কাজ থাকে, পুরুষরা যত কাছের মানুষ হোক সাধারণত ঘুরে না, ঢুকে না সেই জায়গায়। রসুল্লাহ সাল্লাম এত ভালোবাসতেন হুসাইনকে যে বলা হয় রসুল্লাহ সাল্লাম তিনি পুরুষ হয়ে সেই আতুর ঘর পর্যন্ত চলে গিয়েছিলেন। একবার নিজেকে সামলে নিয়ে বলছেন, না এখানে আমি ঢুকবো না। তিনি বাইরে আসলেন, একবার সেই কানিজকে ডেকে বলছেন, আসমাকে ডেকে, হে আসমা নিয়ে আসো আমার আমার প্রিয় হুসাইনকে। বলছি আর রসুল্লাহ, অনেকের অনেক সন্তান হয়, তারা এত ভালোবাসে, আপনি তো দেখছি একেবারে পাগলের মতো ভালোবাসেন এই সন্তানকে। ইয়া রসুল্লাহ, বললাম তোমার বেশি কথা বলার দরকার নেই, যাও যে আমার সন্তানকে নিয়ে আসো। একটু মিসকে হেসে আসমা বলছেন, ইয়া রসুল্লাহ এতটুকু সময় দেন যে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনার কাছে নিয়ে আসি। রসুল্লাহ একটু জোর করে বললেন, হে আসমা তুমি কি বলছো, তুমি ওই সন্তানের কি পরিষ্কার করবা, আল্লাহ যাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পাঠিয়েছেন, যাও যে ভিতরে দেখো। আসমা বলছেন, আমি ভিতরে যেয়ে দেখি, মা ফাতেমা জাহরার সন্তান এসেছে, সে যারা তন্ত্রে আছে এতটুকু সন্তান, গায়ে কোনো রকমের ময়লা নাই, কোনো রকমের অপরিচ্ছন্ন কোনো কিছু নাই। আসমা খুশি হলেন, একটা হলুদ কাপড়ে মুড়িয়ে নিয়ে আসলেন সন্তানকে বাইরে। রসুল্লাহ সন্তানকে কোলে নিয়ে আদর করছেন, সর্বাঙ্গে তিনি চুম্বন করছেন, সবাই খুশি আছে। একটু পরে লক্ষ্য করছেন রসুল্লাহ সাল্লাম এই সন্তানকে নিয়ে আস্তে আস্তে কাঁদছিলেন, পরে জোরে জোরে কান্নাকাটি শুরু করছেন, কান্নার আওয়াজ ভিতরে গেছে। মা ফাতেমা জাহরা একবার আতঙ্কিত হয়ে উঠে, না জানি কি এমন ঘটেছে, না জানি আমার সন্তানের কোনো বিপদ হয়েছে, বাবা রসুল্লাহ কেন কাঁদছেন। ভিতর থেকে বলছেন, বাবা এই সন্তানের কি কোনো এমন কোনো বিপদ হয়েছে, কোনো সমস্যা হয়েছে আপনি কাঁদছেন? বলছেন, না ফাতেমা সেজন্য আমি কাঁদছি না। বলছেন, বাবা আপনি কি সন্তুষ্ট হননি যে আমার আমার সন্তান হয়েছে, আপনি কেন কাঁদছেন? বলছেন, না ফাতেমা আমি সেজন্য কাঁদছি না। বলছেন, বাবা তাহলে কি জন্য কাঁদছেন বলেন, আমার ভিতরটা পুতলা হয়ে গেছে শোনার জন্য। রসুল্লাহ বলছেন, ফাতেমা আমি তোমার সন্তানকে কোলে নিয়ে যখন আদর করছিলাম, এরই মধ্যে আল্লাহর দূত জিব্রাইল এসে বলছেন, ইয়া রসুল্লাহ আপনি এই সন্তানকে অনেক ভালোবাসেন তাই না? বলছেন, সবাই জানে তার সন্তানকে কেমন ভালোবাসে আর আমি আমার হুসাইনকে কত ভালোবাসি। বলছেন, ইয়া রসুল্লাহ তবে একটা কথা শুনে রাখেন, আপনার সন্তানকে যাকে এত আদর করছেন, এই সন্তানকে একদিন নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে মজলুম অবস্থায় পিপাসা অবস্থায় তাকে শহীদ করা হবে। রসুল্লাহ বললেন, সে কে করবে? তারপর অনেক বর্ণনা আছে। রসুল্লাহ বলছেন, হে ফাতেমা জিব্রাইল আমাকে এই সংবাদ দিয়ে যাওয়ার পরে আমি আমার চোখের পানি আটকে রাখতে পারিনি, এজন্য কাঁদছি। ফাতেমা জাহারা একবার কেঁদে উঠলেন, বললেন, আয় বাবা আমার এই সন্তান যেদিন শহীদ হবে সেদিন আপনি কি থাকবেন? বললেন, না ফাতেমা আমি থাকবো না। বললেন, বাবা আমি কি থাকবো? বললেন, না তুমিও থাকবে না, ওর বাবা আলিয়া মোর্তজা থাকবে না, ভাই হাসানও থাকবে না। হাজরত ফাতেমা জাহারা একবার জোরে জোরে কেঁদে উঠলেন, বাবা সে কি মজলুম অবস্থা হবে, সে কি অসহায় অবস্থা হবে, আমার হুসাইন শহীদ হবে আর আমরা কেউ থাকবো না। রসুল্লাহ বললেন, ফাতেমা তুমি দুঃখ করো না, আল্লাহ তোমার সন্তানের জন্য কান্নাকাটি করার জন্য প্রত্যেক যুগে যুগে একদল লোককে সৃষ্টি করবে, তারা প্রত্যেক যুগে তোমার হুসাইনের জন্য কান্নাকাটি করবে। আজাদারানে আজিজ, এইসব হাদিস যখন পড়ি আর আমরা এই মজলিসগুলোতে হাজির হই, একবার অনুভব করা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন কতটা করুণা করেছেন আমাদের উপরে, কতটা তৌফিক দিয়েছেন আমাদের উপরে মা ফাতেমার সন্তানের জন্য কান্নাকাটি করার। প্রত্যেক যুগে কেউ না কেউ থাকবে, আল্লাহ তাদেরকে খাস করে সৃষ্টি করবেন, সেই তৌফিক আমাদের। আজকে প্রথম তারিখ, বহু মুসলমান দুনিয়াতে ভরা, অনেকে খোঁজই রাখে না মহরম কি। আজকে সংবাদপত্র আমি পড়লাম পেপার, এক জায়গায় একজন লিখেছে, উনি একজন আলেম হবে হয়তো, লিখছেন স্বাগতম মহে মহরম, রমজান মাসকে যেভাবে আনন্দের সাথে স্বাগতম জানানো হয়, সে সেখানে খুব কিছু গর্বের কথা, কিছু আনন্দের কথা, কিছু মহরমের লিখেছে। এইভাবে সব জিনিস লিখেছে মহরমের, শুধু যে জিনিসটা লেখিনি সেটা হলো ইমাম হোসেন আলাইহিস সালামের শাহাদাত, শুধু যে জিনিসটা লেখিনি সেটা কারবালার সেই ইতিহাস। এই জন্য আমাদের কাউন্সিলর সাহেব আসলে এই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, অনেকে লিখেছে ইসলাম সম্বন্ধে, অনেকে লিখেছে মহরম সম্বন্ধে, কিন্তু যে জিনিসটা গুরুত্বপূর্ণ নয় সেটাকেই অনেক বড় করে তারা লিখেছে, আর যে জিনিসটা মূল জিনিস ছিল সেই জিনিসটা তারা ভুলেই গেছে। এরই মধ্যে আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন মজলিসে হাজির হওয়ার জন্য, এই মজলিসকে জিন্দা রাখার জন্য, কারবালার স্মৃতিকে জিন্দা রাখার জন্য আমাদের ইমামরা সব সময় চেষ্টা করেছেন। ইমামে জাফর সাদেক আলাইহিস সালামের থেকে বর্ণনা আছে, মহরমের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে ওনার ঘরে এরকম কালো কাপড়ে ভরে যেত, ওনার পোশাক পরিচ্ছদে পরিবর্তন এসে যেত, ওনার মুখে হাসি থাকতো না। এটাও আমি দেখেছি রেওয়ায়েতে, যে কেউ যদি আসতো যে মাসায়েব পড়তে পারে, মজলিস পড়তে পারে, তাহলে ইমাম তাকেই তুলে দিতেন, বলতেন তুমি কিছু বলো আমি শুনি। ইমাম দেয়ালের এক পাশে বসে সেই মাসায়েব শুনতেন আর অঝরে কাঁদতে থাকতেন। যদি কেউ নাও আসতো তিনি নিজে উঠে যেতেন মেম্বারে এবং তার পরিবারের লোকগুলো সেই মজলিস শুনতেন এবং এই দিনকে পালন করতেন। মনসুর দাওয়ানি কি এক জালেম সরকার, জালেম খলিফা, একবার নির্দেশ দিয়েছিল জাফর সাদেকের ঘর ভেঙে দাও, আগুন জ্বালিয়ে দাও, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল ইমামে জাফর সাদেক আলাইহিস সালামের সেই ঘরে। যেদিন আগুন জ্বালানো হলো অনেক বিপদ গেছে, এই ঘরের যারা মহিলারা ছিল, বাচ্চারা ছিল, সন্ধ্যার ভিতরে আবার তারা একভাবে একটা ব্যবস্থা করল। পরের দিন সকালে এক সাহাবি আসছে ইমামের ঘরে, দেখছি ইমাম এক পাশে বসে উদাস মনে কেমনভাবে বসে আছেন আর চোখ দিয়ে অঝরে পানি পড়ছেন। সেই সাহাবি ইমামকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, মাওলা যা হওয়া তা তো হয়ে গেছে, সে তো কালকের ঘটনা, আপনি কেন এভাবে কাঁদছেন? বলছেন তুমি প্রশ্ন করছো আমি কেন কাঁদছি, কালকে যা হয়েছে সেটা তো আমার আমার পরিবারবর্গের উপর দিয়ে হয়ে গেছে, কিন্তু কাল রাত থেকে আমি ভাবছি আমার এই ঘরে আগুন জ্বালানো হয়েছে, আশপাশে অনেকে এসেছে যারা আমার পরিবারকে উদ্ধার করার জন্য তারা চেষ্টা করেছে, কারো বিশেষ কোনো ক্ষতি হয়নি, বাচ্চাদের একটু কান্নার আওয়াজ আমি শুনেছিলাম, মহিলাদের ভিতরে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এই আওয়াজ আমি শুনেছিলাম, আল্লাহর রহমতে কারো বিশেষ কোনো ক্ষতি হয়নি। এই দৃশ্যটা আমাকে মনে করিয়ে দিয়েছে আমার বাবা কারবালার ময়দানে যখন শহীদ হয়ে গিয়েছিলেন, একজন পুরুষ আর বেঁচে ছিলেন না, কারবালায় অসুস্থ বিমার ইমাম জেনুল আবেদিন আলাইহিস সালাম শুয়ে আছেন, বাচ্চারা রয়েছেন আর মহিলারা আছেন, যখন জালেমরা সেদিন সেই খিমাগুলোতে আগুন জ্বালিয়ে দিয়েছিল, তারা চিৎকার করে করে বলেছিল কে আছে আমাদেরকে বাঁচাও, আমাদের বাচ্চাদেরকে বাঁচাও, আমাদের এই কারবালার খিমার ভিতরে বিমার পড়ে আছে তাকে উদ্ধার করো, জানো কেউ সেদিন উদ্ধার করতে যায়নি, কেউ সেদিন উদ্ধার করতে যায়নি, বাচ্চাদের গায়ে আগুন লেগেছে, কারোর গায়ে ঝলসে গেছে, কারোর গায়ে পুড়ে গেছে। ইমামরা অনেক চেষ্টা করেছেন কারবালার স্মৃতিকে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে জাগ্রত করার জন্য। ইমামে জেনুল আবেদিন আলাইহিস সালাম থেকে বর্ণিত আছে, মদিনার বাজারে একদিন গেছেন, দেখেন অনেকগুলো লোক এক জায়গায় জমা হয়েছে, কি মাঝখানে একজন লোক সে বলছে, দেখো আমি অসহায়, আমি এই মদিনায় এসেছি, আমি একজন বিদেশি লোক, বাইরের লোক, এখানে আমার কেউ নেই, আমার যদি মৃত্যু হয় তাহলে তোমরা আমাকে একটু দেখাশুনো করো। ইমামে জাইনুল আবেদিন আলাইহিসসালাম এগিয়ে গেলেন, বললেন, তুমি কি আশা করো, তোমার যদি এখানে মৃত্যু হয় তুমি তোমার এই ভাইদের থেকে কি আশা করো? সে বলছে যে আমি এতটুকু আশা করি যে আমার যেন একটা সৎকারের ব্যবস্থা হয়, আমার যেন জানাজা দাফনের ব্যবস্থা হয়। ইমাম সাজ্জাদ আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, তুমি কি এটা নিশ্চিত যে তুমি মারা গেলে ভিনদেশী হওয়ার পরও মদিনার লোকেরা তোমাকে দাফন কাফন করবে? বলছে, এটা তো আমি এতটুকু বিশ্বাস রাখি যে আমার মরা লাশ দেখবে আর মুসলমানরা আমার পাশ কাটিয়ে চলে যাবে, এটা কখনো হবে না, তারা কিছু না কিছু করবে। এই কথা শোনার পরে ইমামে সাজ্জাদ আলাইহিসসালাম ওই জায়গায় বসে পড়লেন, আস্তে আস্তে মাথা চাপড়াতে শুরু করলেন, জোরে জোরে কাঁদতে শুরু করলেন। যারা পাশে ছিল তারা বলছে, মাওলা কি এমন হলো এই কথার মধ্যে? বলছে, দেখো এই লোকটা ভিন দেশি, সে আশা করে যে তার যদি মৃত্যু হয় তাহলে তার একটা দাফন কাফনের ব্যবস্থা কিছু না কিছু হবে, কিন্তু কি আফসোস, আমার বাবার জন্য, আমার ভাইদের জন্য, আমার চাচার জন্য যারা কারবালার ময়দানে শহীদ হয়েছিল, তিন দিন পড়েছিল, সেই লাশগুলো দাফন করার একজন ছিল না, কাফন পরানোর একজন ছিল না, জানাজার নামাজ পড়ানোর একজন ছিল না। আজাদারানে আজিজ, অনেক মাসায়েব আমাদের পড়ার আছে, শোনার আছে, কান্নার জায়গা আছে, রেওয়ায়েতে আসছে, যাদের যা ক্রন্দন করার, যেন আশুরার জন্য ক্রন্দন করে, যেন ইমাম হুসাইনের জন্য ক্রন্দন করে। আমরা ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আরো আগ্রহ ভরে আসব, সময় মতো আসব। ইমাম হুসেন আলাইহিসসালামের উপরে কান্না করার, চোখের পানি ফেলার যে সুযোগ আল্লাহ আমাদের এবছরে দিয়েছেন, আমরা এই সুযোগটাকে পরিপূর্ণভাবে কাজে লাগাবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আয় রাব্বুল আলামিন, আমরা পড়েছি, রেওয়ায়েতে দেখেছি, যারা ইমাম হুসেন আলাইহিসসালামের জন্য কান্নাকাটি করে, চোখের পানি ফেলে, এই চোখের পানি এক কাতরাও বৃথা যায় না। মা ফাতেমা জাহরা তার আঁচল নিয়ে, হাতে রুমাল নিয়ে ঘুরতে থাকেন, শিয়ারা যারা কান্নাকাটি করে হুসাইনের সেই পানিকে আঁচলে ধরে রাখার জন্য, এই পানি সেদিন সাক্ষী দেবে কিয়ামতে, আমাদের নাজাতের কারণ হবে, আমাদের সাফাতের কারণ হবে। আয় রব্বুল আলামিন, আমাদের এই চোখের পানিকে তুমি বৃথা করো না। আয় রব্বুল আলামিন, এই চোখের পানি দিয়ে আমাদের সকলের ছোট বড় যত গুনাহ নাপাকি আছে আয় রব্বুল আলামিন সেগুলো ধুয়ে মুছে সাফ করে দাও। আয় রব্বুল আলামিন, যে তৌফিক আমাদের দিয়েছ ইমাম হুসেন আলাইহিসসালামের জন্য এবছরও কান্নাকাটি করার, মাসায়েব এবং আজাদারি করার, আয় রব্বুল আলামিন আমরা যেন পরিপূর্ণ উপকার পাই এই অনুষ্ঠানগুলো থেকে, সেই তৌফিক আমাদের দান করো। আয় রব্বুল আলামিন, আমাদের যাদের মনে কষ্ট আছে, অভাব আছে, বিশেষ কোনো কামনা আছে, আয় রব্বুল আলামিন, ইমাম হুসেন আলাইহিসসালামের খুনের ওসিলায়, রক্তের ওসিলায় দোয়া করছি, আয় রব্বুল আলামিন আমাদের এই অভাব কষ্টগুলো এবং মনের নেক নিয়তগুলো পুরো হওয়ার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিহাক্কি মুহাম্মাদ ওয়া আলিহিত তাহিরিন।